তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আর একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। কি বিষয় রেখেছি, কি নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة أمرت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى
عليه على محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে মানুষের, ইমানদারদের, মুসলমানের ব্যাপারে সতর্কবাণী করেছেন, জান্নাতে সুসংবাদ দিয়েছেন, আজাবের কথা বলেছেন। কখনো দেখবেন কোনো আয়াতে পাকের মধ্যে গুনাহের আজাবের কথা রয়েছে, আবার কোনো আয়াতে পাকের মধ্যে মুমিনের জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন, আবার অনেক জায়গাতে মুনাফিকের কথা বলেছেন। এই কোরআনে পাকের মধ্যে জান্নাতেরও সুসংবাদ রয়েছে, জাহান্নামেরও ঘোষণা রয়েছে, আজাবের শাস্তির কথাও রয়েছে, আর মানুষের জন্য করণীয় কি তাও রয়েছে, বর্জনীয় কি তাও রয়েছে। শুধু আমরা খোঁজার চেষ্টা করি না অথবা খুঁজে পাই না, পার্থক্য শুধু এতটুকুই। যারা কোরআন থেকে খোঁজার চেষ্টা করেছেন, নাজাতের রাস্তা, নাজাতের পথ সে পেয়ে গিয়েছে, আর আমরা যারা চেষ্টা করি না, আমরা আমাদের পাওয়াও সম্ভব হয় না। এই কোরআনে পাকের মধ্যে যেভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাতের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন, ঠিক এভাবে করেই কোরআনে পাকের অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অভিসম্পাতের একটি শব্দ ব্যবহার করেছেন, কিছু লোকের জন্য অভিসম্পাত। এখন এই সকল লোক কারা যাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ ও তার রাসূলের অভিসম্পাত? তাদের জন্য অভিসম্পাত যারা হয়তো বা নাফরমানি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলো মানে না বা অমান্য করে। আজকের অনুষ্ঠানের বিষয় দর্শক শ্রোতা, আমাদের জানা দরকার এটা যে যাদের উপর আল্লাহ ও তার রাসূলের অভিসম্পাত, ওই সকল ব্যক্তিরা কারা? যখন আমরা তাদের সম্পর্কে জানব, তখন কমপক্ষে আমরা নিজের জন্য একটু চিন্তা করব যে কমপক্ষে আমাকে ওই সকল কাজ থেকে বাঁচিয়ে রাখা দরকার, যাতে করে আমার উপরেও এই আয়াতে কারিমের হুকুমগুলো চলে না আসে, আমিও যেন ওই অভিসম্পদের ব্যক্তি না হয়ে যাই। এই জন্য আজকের বিষয় আমরা রেখেছি তাদের জন্য অভিসম্পদ। কাদের জন্য? মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। যেহেতু আজকের বিষয় আমরা রেখেছি তাদের জন্য অভিসম্পদ, ওই সকল ব্যক্তি কারা, তাদের কিছু বর্ণনা আমরা জানতে পারলে ইনশাআল্লাহ তাআলা আমরাও দুনিয়াতে আমরা ওই সকল ব্যক্তি বা ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারব ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বাড়িতে আল্লাহ শ্রবণ করি, এরপরে আজকের অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফেসানি ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, তার থেকেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, এবং এহসান কাদেরী ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু কথা শুনবো আমরা আজকের বিষয় নিয়ে। আসুন হামদে বাড়িতে আল্লাহ শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے کون نظروں پہ چڑھے دیکھ کے تلوار تیرا آقا کون نظروں پہ چڑھے دیکھ کے تلوار تیرا تیرے ٹکڑوں سے پلے غیر کی ٹھوکر پہ نہ ڈال جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখো নূর নবীর রওজা দেখো নূর নবীর রওজা সেথাই পড়ব এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله
ما شاء الله ما شاء الله الله تبارك وتعالى ذکر করতে কার না ভালো লাগে সবার কাছেই ভালো লাগে হয়তো ওই পরিবেশ হয়ে ওঠে না পরিবেশটা আমরা পাই না না পাওয়ার কারণে অলসতার মধ্যে পড়ে যাই ধোকার মধ্যে পড়ে যাই আল্লাহ তাআলার শরণ থেকে আমরা দূরে সরে যাই যখনই আবার এমন একটা পরিবেশ পেয়ে যাই এমন একটা সঙ্গ পেয়ে যাই এমন কোনো ব্যক্তি পেয়ে যাই যার সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলার জিকির করা আমাদের সেই তৌফিক সেই সৌভাগ্য অর্জন হয়। শুরুতে আমরা সৈয়দ আলফে সানি ভাইয়ের কাছে আসব। আজকের বিষয় তাদের জন্য অভিসম্পদ, খুবই ভয়ানক একটি কথা বাপু কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ হয়েছে এই অভিসম্পদের ব্যাপারে, কিছু মাদানি ফুল।
ওই সকল লোক যাদের উপর আল্লাহ তাআলার অভিসম্পদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি অভিসম্পদ, ওই সকল কাজ থেকে হেফাজত করুন। কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে
জি,
মহান রব তাআলা যাদের উপর অভিসম্পদ করেছেন। বিশেষ করে যদি আমরা সূরা আহজাব আয়াত নম্বর 57 দিকে তাকাই, তাহলে শুরুতেই আমরা দেখতে পাব যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে, তাদের উপর আল্লাহর অভিসম্পদ দুনিয়া ও আখিরাতে,
আহা,
এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখানে বলা হয়েছে লানাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, লানত হচ্ছে দুনিয়া এবং আখিরাতে, শুধু আখিরাতে না দুনিয়াতেও,
দুনিয়াতেও,
দুনিয়াতেও লানত প্রাপ্ত হবে যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে যদি হাদিসে কারিমার দিকে আসি আমরা, তাহলে দেখা যাবে মুজামুল আওসাতের হাদিস, যে ব্যক্তি শরই প্রয়োজন ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল।
আহা,
এখানে কিন্তু আপনি যদি আলোচনা করেন, দীর্ঘ আলোচনা
জি,
আপনার আজকের বিষয় খুবই অনেক বড় বিষয়, অনেকগুলো বিষয় রয়েছে, শুধু যদি এই হাদিসে কারিমা এবং আয়াত নিয়ে আলোচনা করে তাহলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। এরপরে আমরা যদি দেখি যে মহান রব তাআলা যাদের উপর অভিসম্পদ করেছেন তাদের একটি দল হচ্ছে, তাদের একটি শ্রেণী হচ্ছে যারা মুসলমানের হক নষ্ট করে, যারা আপনার কারো জমি আত্মসাত করে। দেখা যায় যে ইয়াতিম রয়েছে, ইয়াতিমের যে হক রয়েছে, ইয়াতিমের যে জমি রয়েছে, ইয়াতিমের যে মাল রয়েছে, মাল ইয়াতিম, তার যে আহাল পরিজন, তার চাচা, তার বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, তারা সেগুলো আত্মসাত করে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীরটা আত্মসাত করে, এলাকাবাসীরটা এলাকাবাসী আত্মসাত করে। এ নিয়ে দেখবেন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, একে অপরকে অপবাদ ইত্যাদি ইত্যাদি দেয়া হয়, ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে। তো এই কাজগুলো করা থেকে যখন আমরা বিরত থাকব, তখন আল্লাহ রসুলের অভিসম্পদ থেকে বিরত থাকব। হাদিসি কারিমার মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি আপনার দাবিয়ে নিবে, আত্মসাত করবে, নিয়ে নিবে, তো কিয়ামতের দিন সাত তবক জমি, ওই এক বিঘত পরিমাণ জমিনকে সাত তবক নিচে পর্যন্ত যাবে, ওই সাত তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে, এটা নিয়ে সে আখিরাতে উঠবে। তো এই যে অবস্থাটা, কেউ যদি চায় যে আমি একটি হাদিস শরীফই মান্য করব, আপনি দেখবেন শহর হোক অথবা গ্রাম হোক, শহরের মধ্যে অসংখ্য জায়গা দেখবেন যে কার নামে বাড়ি আছে আর কে বসে আছে ওখানে, বাড়ির মালিকানা দখল করতে পারছে না, জায়গার মালিকানা দখল করতে পারছে না, অন্য মানুষ ওখানে গিয়ে বসে আছে, খেয়ে খাচ্ছে, দিব্যি ঘুরছে ফিরছে, তার দুনিয়ার দাপট দেখিয়ে, দুনিয়ার তার পাওয়ার দেখিয়ে এই কাজগুলো করে যাচ্ছে, অথচ সে জানেই না যে ইন্তেকালের পরে তার অবস্থা কী হবে, এই জমিন আত্মসাত করা, বাড়ি আত্মসাত করা অবস্থা কী হবে। কেউ মনে করেন কেউ প্রবাসে আছে, প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, তো তার নামে জমিন কেনার কথা ছিল, এখন সে বিদেশে আছে, তার নামে জমিন কিনতে পারছে না, কারণ তার সাইন লাগবে, তার সবকিছু লাগবে,
রাইট?
কারণ আমি কিনলো যে তুমি যদি আসো আসলেই তোমার নামে ট্রান্সফার করে দিব। বেচারা আসছে ঠিকই, কিন্তু ট্রান্সফার আর
হয়নি,
আজ পর্যন্ত হয়নি। এরকম অসংখ্য জায়গায় দেখবেন, হয়তো স্বামী বিদেশে থাকে, স্ত্রী আত্মসাৎ করে নিয়েছে, অথবা ওই ব্যক্তি টাকা পাঠিয়েছে নিজের ভাইয়ের কাছে, ভাই ই করেছে, ভাই আত্মসাৎ করে নিয়েছে। এভাবে করে বিভিন্ন মানুষ আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিসম্পদে শিকার হচ্ছে। যদিও দুনিয়াতে একটু আরাম আয়েস করে যাচ্ছে, মোজ মস্তিদের মধ্যে লেগে আছে,
জি,
এবং আপনার সাময়িক সুখ, সাময়িক ভোগ বিলাস এগুলো করে যাচ্ছে, নিজের চরিতার্থগুলো সাধন করে যাচ্ছে, কিন্তু অনন্তকালের যে জীবন, সেই আলমে বারজাক এবং কিয়ামতের দিবসের কথা যদি কারো মনে আসে অথবা চিন্তা করে, তাহলে তো এই কাজ করা সম্ভব না। এখানে হাদিসে পাকের মধ্যে এক বিঘত পরিমাণের কথা আসছে, আমরা তো এক বিঘত না, বিঘায় বিঘায় আত্মসাৎ হয়ে
আত্মসাৎ করছি, রাইট?
বিঘায় বিঘায় এখানে এক বিঘত হয়তো আসবে আপনার, ওই যারা জমিনে আপনার আইল ছেলা কিছু পার্টি আছে, প্রত্যেক বছর দেখবেন ওই জমিন ই করার সময় নিজের জমিনের পরে গিয়ে আইলটা দেয়, একটা গোছাও যদি ধানের পরে যায় তাহলে কতগুলো ধান হয়ে যাবে না? এই যে আপনার এক বিঘত পরিমাণের জায়গাটা নিয়ে নিল, আপনি দেখবেন কারো কারো জমিন আছে আপনার 30%, 50%, তো জমিনের কাছে আপনি যান নাই, কিন্তু না যেতে না যেতে না 5 বছর পর অথবা 2 বছর পর যদি আপনি সেখানে যান, মাপ দেন, তাহলে 50% জায়গায় হয়তো আপনার ওখানে 45% অথবা 48% পাবেন, আর 2-1%, 5% কোথায় যে চলে গেছে,
কার জমির মধ্যে চলে গেছে,
পাশের জমিনের মালিককে বলবেন ভাই আমার জমিনটা কম, আমি জানি না, ওই সেরে জমিনওয়ালাকে বলবেন ভাই আমি জানি না, আমার মধ্যে আসে না, ওই সেরে বলবেন তিনিও সেম কথা, জমিনটা গেল কোথায়,
রাইট?
মানে এই যে 2%, 5% জমি গেল কোথায়, চারো সাইডের জমিনওয়ালা যারা মালিক তারা বলছে যে কি
জানি না,
জানি না, কিন্তু ওই বেচারার জমিন কোথায় গেল, একটা তো প্রশ্ন থেকেই যায়। নিশ্চয়ই চারো তরফ যে জমিনগুলো রয়েছে ওই দিকেই গেছে, তো কথা বলার ক্ষেত্রেও আমরা ই করি না, জমিন মায়া মহাব্বত অনেক কিছু আছে, মানুষের দেখা যায় নিজের বাপের যে ভিটা এটা নিয়ে অনেকে প্রাউড ফিল করে এবং এটাকে হারাতে চায় না, তো এটা নিয়েও অনেক সময় সমস্যা দেখা দেয়।
অনেকটা তো ঘটনা এরকমেরও শুনি আমরা বাপু, যেটা হলো এরকমের কি, একটা সময়ে নিজেদের জায়গা সম্পত্তি ছিল বা নিজেরা এগুলো দখলেও ছিল, দিন যেতে 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 একটা সময় অনেক ফ্যামিলিতে হয়তো বা বাংলাদেশের মধ্যে এরকম হয়েছে, পরবর্তীতে শুনে কি এই জায়গার কাগজপত্রই নাকি আমাদের না, কাগজপত্রই আমাদের না, যারা ওই সময় একটু ট্যালেন্ট অর্থাৎ এই সকল কাজ, দলিলপত্রের কাজ, কাগজের কাজ ভালো জানে, তারা ওই দলিলের অফিসে গিয়ে এরপরে যেভাবে হোক কিছু কাজ এদিক সেদিক করে, এরপরে ওই বোকা মানুষের সরল সোজা যে ব্যক্তি তার সম্পত্তিগুলো নিজের নামে নিয়ে নেয়, নিজের নামে দলিল করিয়ে নেয়, কেমন কেমন সিস্টেম এখন আজকাল বের হয়েছে। আমি আমাকে একজনে বলো যে আমার সম্পত্তি ছিল, অথচ এখন কাগজপত্র খুঁজে দেখি অর্ধেক সম্পত্তিও নাই আমার, বাকিটা কার নামে কোথায় চলে গেছে কেউ জানে না।
সিস্টেম অনেক সিস্টেম আছে আপনার, দেখা যায় জাল দলিল করে নিয়েছে, তারপর আপনার আপনার এখন মনে করেন সিএস পর্চা, আরএস পর্চা, বিভিন্ন পর্চা আছে,
জি জি,
এর মধ্যে আপনার সম্পত্তির মধ্যেই একটা নাম বসায় দিছে,
অংশীদার নিয়ে নিছে,
একটা নাম বসায় দিছে, এখন নাম বসায় দিয়ে আপনার কোর্টে মামলা করে দিল, মামলা চলবে কত বছর, এরপরে আপনি ফয়সালা পাবেন, তারপরে জমিন নিবেন, আর যদি আপনার প্রতিপক্ষ সে প্রভাবশালী হয় তাহলে সে দখলেও চলে আসে,
দখলে চলে যাবে।
এই যে কিছু সিস্টেম আপনার যখন যে এলাকায় জরি পাশে,
জি,
তখন এই নামগুলো দেখে অটোমেটিকভাবে ওখানে কি করে দেয়, আপনার রেকর্ড করে দেয়,
রেকর্ড করে দেয়,
আর রেকর্ড যেহেতু নাম আছে তো নিশ্চয়ই এখানে কিছু একটা হবে, তো এরকমের কিছু কারসাজি সমাজের মধ্যে করে, এটাও কিন্তু ধোকার প্রতারণার সামিল,
ধোকা প্রতারণা,
এই ব্যাপারেও অবিসম্পদ এসেছে, কিন্তু মনে রাখতে হবে আপনি এই যে কারো সম্পদ কারো কিছু এগুলো আপনি ই করছেন, তো এগুলো আপনি নিয়ে কোথায় যাবেন? কেউ কি 3,500 ছাড়া
এর চেয়ে বেশি কেউ নিতে
পারছে? অনেকে তাও নিতে পারে না,
তাও নিতে পারেনি।
যে আপনার পানিতে ডুবে মারা গেছে সে কে নিয়ে গেছে?
আগুনে পুড়ে মারা গেছে,
আগুনে পুড়ে কোন একদম ভস্ম হয়ে গেছে, কিছু পাওয়া যাচ্ছে না,
কিছু পাওয়া যায়নি।
হ্যাঁ, আপনার বিমান অ্যাক্সিডেন্ট করছে, লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিদেশের মাটিতে মারা গেল, লাশ বাংলাদেশে আসে নাই। কোনো কিছুতে খেয়ে ফেললো, কোনো কিছু অবশিষ্ট রইল না, মাটিটা পর্যন্ত পেল না। আপনি এগুলো নিয়ে কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায়? আর যারা এই আত্মসাৎমূলক কাজের মধ্যে জড়িত আছে, নিজের সম্পদের মধ্যে, নিজের সকল কিছুতে, সে এগুলো নিয়ে কোথায় যাবে? কোথায় যাওয়ার জায়গা কই? ওই তো লাশ পর্যন্ত পুকুর পারে, বাঁশঝাড়ের মধ্যে, মসজিদের পাশে, ওই কবরস্থানের মধ্যে হতে পারে। সেখানে কবর খুঁড়তে গিয়ে দেখা গেল যে আরেকটা কবর আছে, অন্য কারো কবরের মধ্যেই তাকে ঢুকিয়ে দেওয়া হলো।
আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে
বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে কবর উপর কবর পড়ে আছে,
কবরের উপর কবর,
ঠিক না? তো এই যে আমাদের সমাজের শিশুশন সমাজের ই আপনার এগুলো, আমাদের কাছে তো কল সেন্টারে অনেক কল আসে, অনেক কিছু আসে। অনেকে বলে আমার চাচা জমি আত্মসাৎ করে নিয়েছে, আমার বাবা আর জমি পাচ্ছি না, আমার অমুককে নিয়ে নিছে, দোয়া করে দেন কীভাবে পাবো, টাকা আত্মসাৎ করে নিয়েছে। তো এই সকল লোকদের আল্লাহ তাআলার ভয় কোথায় চলে গেল? এরা হয়তো
তাদেরকে এই সকল আয়াতে কারিমাগুলো একটু অনুসরণ করা উচিত, একটু দেখা উচিত যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন তাদের জন্য অবিসম্পদ। তাদের জন্য অবিসম্পদ ওই সকল ব্যক্তিরা কারা? তাদের জন্য অবিসম্পদ, এর মধ্যে আমার নামটা নেই। তো যখনই আমি এটা নিয়ে ভাববো, চিন্তা করব, তখন হয়তো বা আমি ওই ভুল পথ থেকে বেরিয়ে আসতে পারবো। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে অবিসম্পদ আমার উপরে আর আমি সেই পথে থাকবো, এটা তো হতে পারে না। একজন মুসলমানের জন্য এটা সম্ভব নয়। এসান ভাই আমাদের সাথে আছেন, অবিসম্পদ নিয়ে আমরা আলোচনা করছি, আপনিও শুনছেন কিছু কথা, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। তাদের জন্য অবিসম্পদ?
জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। খুব ভালো একটি বিষয় রেখেছেন, যেটা আসলে জানা আমাদের সবারই জন্যই দরকার এটা। কারণ জমিনের মধ্যে আমরা এমন অনেক পাপ কাজ করে থাকি, আসলে পাপ কাজ প্রতিটাই নিকৃষ্ট, তো প্রতিটা গুণাই নিকৃষ্ট। তো জমিনের মধ্যে এমন অনেক গুণা আছে, এমন অনেক খারাপ কাজ আছে যেগুলির দ্বারা ওগুলি তো নিকৃষ্ট, পাশাপাশি ওই কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রাসূল এবং তার ফেরেশতারাও
জি
ওই তাদের প্রতি অবিসম্পাদ দিয়ে থাকে। তো এখন বোঝা যায় যে সকল পাপই তো নিকৃষ্ট, কিন্তু ওই পাপগুলি কতটাই না নিকৃষ্ট যেই পাপের কারণে আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে থাকে, আল্লাহ রাসূল অভিশাপ দিয়ে থাকে, এবং ফেরেশতা কুল তারাও অভিশাপ দিয়ে থাকে। তো আজকে ইনশাআল্লাহ আমরা জানবো ওই বিষয়গুলি নিয়ে। কুরআনুল কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আছে, তো সকল আয়াত তো বলা পসিবল হবে না, কিছু আয়াতে আমরা শুনবো যে কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে অভিসম্পাদ করেছেন।
জি,
তো এর মধ্যে সূরা বাকারার 161 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমানের, নিশ্চয়ই ওই সকল লোক যারা কুফর করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর অভিসম্পাদ রয়েছে আল্লাহ, ফেরেশতাকুল এবং মানবকুল সবারই।
আল্লাহ,
যারা জমিনের মধ্যে কুফর করেছে এবং কাফির অবস্থায় তাই মৃত্যুবরণ তারা করেছে। এখন কুফরের অনেক কারণ থাকে, এমন অনেক বাক্য আছে যেটা মানুষ মুসলমান হওয়ার পরেও কুফরি বাক্য কুফর করে থাকে। ফর এক্সাম্পল, এমনও হয় যে অনেকে ধরেন এরকমও বলে থাকে যে আমার শত্রু যারা যারা শত্রু রয়েছে, যারা নামাজ কালাম কিছুই করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ এদের প্রতিও দয়া দেখাচ্ছে, কিন্তু আমি এত ইবাদত করি, নামাজ কালাম পড়ি, আল্লাহ আমাকে পরোয়াও করছেন না, আমাকে দেখছেন না। তো এই ধরনের কথাবার্তা বলা, এটাও কিন্তু একটি কুফরি বাক্য। তো যারা এই কুফর করে থাকে, কুফরি বাক্য বলে থাকে, তো এদের প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাদ দিয়েছে। দেখেন, আজকে মানুষ দেখবেন যে মানুষ মানুষকে কিন্তু অভিশাপ দিয়ে থাকে, তো এই অভিশাপটাকে কিন্তু মানুষ
মানুষকে যে অভিশাপ দেয়, যে থেকেও মানুষ বাঁচার চেষ্টা করে,
বাঁচার চেষ্টা করে,
যেন কারো অভিশাপ নিয়ে না মারা
না মারা যায়।
এমন ভাবে না মানুষ চিন্তা করে, বলেও আমি চাই না কি আমি কারো অভিশাপ নিয়ে নিই, এটা চাই না আমি, মানুষের ভাবে বলে সেখানে যদি আল্লাহ তার রাসূল
আল্লাহ অভিশাপ দেয়, এবং মানুষ অভিশাপ দিলে দেখবেন সেই ব্যক্তি অনেক ভয় পায় যে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, না জানি তার অভিশাপ লেগে যায় কিনা। আচ্ছা, মানুষের অভিশাপ অনেক সময় লেগে যায়, অনেক সময় লাগেও না। যেমন আমাকে কেউ অভিশাপ দিল, এখন আমি সেই কাজ করলাম না অভিশাপের, আমি নির্দোষ, তা এখন কি সেই অভিশাপ লাগবে? নাও লাগতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা যদি অভিশাপ দিয়ে থাকে তো এটা তো অবশ্যই এটা লেগে যাবে আমাদের উপর। তো আল্লাহ তাআলার অভিশাপ থেকে, নবী পাকের এবং ফেরেশতাগুলো এদের অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এর জন্য কুফুরি এখানে এই আয়াতের মধ্যে যে কুফুরের ব্যাপারে যে বলা হয়েছে, এরকম আরও অসংখ্য কথা আছে, অসংখ্য কাজ আছে যেটা আমরা কুফুরি বলে থাকি,
যেগুলো যে কুফুরগুলো হয়ে থাকে আমরা চলতে ফেরতে উঠতে বসতে, যে কুফুরি বাক্যগুলো যে উচ্চারণ করি, বলে ফেলি, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে
কুফুর, এটাই জানি না।
জি জি জি, আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খুব সুন্দর একটি রিসালা কুফরি কালিমাতের ব্যাপারে খুবই সুন্দর একটি কিতাব
লিখেছে।
এটা যদি আমরা
ছোট রিসালা,
হ্যাঁ খুবই ছোট,
কুফরি কালিমাত কে বারে মে সওয়াল ও জবাব উর্দু কিতাব।
জি, ওটা তো অনেক বড় কিতাব, কিন্তু ছোট যেটা মাকতাবাতুল মদিনা থেকে যেটা বের হয়েছে 28টি কুফরি বাক্য, এটা যদি আমরা অধ্যয়ন করি তো প্রতিনিয়ত প্রায় সমাজে শোনা যায় যে কথাগুলো কুফুরি বাক্যগুলো, এগুলো এটার মধ্যে
না জানার কারণে আমরা অনেক সময় দৈনন্দিন জীবনে এগুলি কথাবার্তা বলে থাকি, কিন্তু আমরা এটা জানি না যে এই কথার দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবং কুরআনুল কারিমের মধ্যে সূরা আলে ইমরানের
জি জি
61 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলা হয়েছে, কাদেরকে অভিসম্বাদ দিয়েছে? যারা মিথ্যাবাদী এদের বিষয়েও কুরআনুল পাকের মধ্যে অভিসম্বাদ দিয়েছে। যেমন কানজুল ইমানের অনুবাদ, অতপর হে মাহবুব, যে ব্যক্তি আপনার সাথে ঈসা সম্পর্কে বিতর্ক করে এর পরে যে আপনারা আপনার নিকট ওহি এসেছে, তবে তাদেরকে বলে দিন, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে, এবং আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, অতপর মুবাহালাহ করি। তারপর মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত দেই। তো এই আয়াতের মধ্যেও দেখেন, এই যে লানতের যে বিষয়টা, এটা দুনিয়াতেও আখিরাতের মধ্যেও এর শাস্তি রয়েছে। তো এই যে মিথ্যা কথার যে বিষয়টা বলা হয়েছে, তো আমরা নর্মালি এই বিষয়টা আমরা কোনো পরোয়া করি না দুনিয়াতে, যে মিথ্যা আজকে আমাদের দুনিয়াতে আমাদের সমাজের মধ্যে এটা আমাদের একটা মনে হয় জীবনের অংশ আমরা বানিয়ে নিয়েছি মাজাল্লা। যে মিথ্যা
বলে থাকে, অনেকে বলে থাকে
জি
আরে সত্যের ভাত নাই এখন আর,
আল্লাহ
কত বড় কথা এটা, সত্যের ভাত নাই,
সত্যেরই ভাত আছে মিথ্যার ভাত নেই,
সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে,
ধ্বংস করে।
একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য শত মিথ্যা
বলতে হয়, একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা বের হয়,
ঘরের মধ্যে বলেন, বাহিরে বলেন, কোন মার্কেটে গেলে, কোন সামান খরিদ করতে গেলে, মাছ বাজারে গেলে, আরে আমার এত টাকা দিয়ে কিনা, মানে কিনা দামে বেঁচে দিচ্ছি, হতে পারে অনেকে আছে লসেও বিক্রি করে, সেটা একটা আলাদা কথা,
বাধ্য হয়ে না পারতে, হ্যাঁ অনেকে করে,
কিন্তু কথা শুনলেও বোঝা যায় যে মিথ্যা কথা বলতেছে।
একজন দর্শক হেসান ভাইয়ের যে আয়াতে কারিম এখন আমাদেরকে শোনালেন, অনুষ্ঠানের শুরুতেই একজন দর্শক আমাদেরকে সম্ভবত নারায়ণগঞ্জ থেকে ফেসবুক পেজে কমেন্টস করেছেন, নিজের অভিমত এখানে ব্যক্ত করলেন। তিনি বললেন কি, আমার মিথ্যা বলার মধ্যে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, আমি মিথ্যা ছাড়তে পারি না। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে কমেন্টস করেছিলেন, আপনি যে নিজের ব্যাপারে অভিমত দিলেন, মিথ্যা ছাড়তে পারি না, কথায় কথায় মিথ্যা চলে আসে বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা চলে আসে, এই মিথ্যা থেকে বের হতে পারি না, একবার শাস্তির কথা শুনে নেই। এ থেকে বোঝা যায় কি, মিথ্যাচারী বা মিথ্যা মিথ্যুক ব্যক্তি বা মিথ্যা কথা যে বলে, যার অভ্যাস হয়ে গেছে, তার উপরে আল্লাহ ও তার রাসূলের অভিসম্পাত রয়েছে। তো কেন এই অভিসম্পাত নিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকবো, একবার চিন্তা করা দরকার। ফয়জুর রহমান ভাই থেকে কালাম শুনি, এরপরে আলোচনা, আজকে দীর্ঘ সময় দর্শক শ্রোতা বিষয়টি নিয়ে আলোচনা জানা দরকার, আমাদের শোনা দরকার, শেখা দরকার, যেন অভিসম্পাদ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। ফয়জুর রহমান ভাই কালাম শুনিয়ে দিন।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা শফীইনা, সল্লে আলা মুহাম্মাদিন। মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না, মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না। দেখিয়ে দাও তুমি মোরে, দেখিয়ে দাও তুমি মোরে, নবীর ওই আস্তানা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না। অপরূপ সোনালী জালি, আমার প্রত্যাশার কেন্দ্রস্থল, নিরাপত্তা তিনি দিবে, যিনি আমিনার হৃদয় বল আসিব না আর ফিরে, আসিব না আর ফিরে, গিয়ে আমি মদিনা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না। দেখিয়ে দাও তুমি মোরে, দেখিয়ে দাও তুমি মোরে, নবীর ওই আস্তানা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না। আমি কষ্টে জর্জরিত, আমার দুঃখ একটু দেখো, অসহায় আমি পীড়িত, আমার কষ্ট একটু দেখো, মদিনার পথ কোথায়, মদিনার পথ কোথায়, আমায় একটু তো বলো না, মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না। যেদিন প্রিয় নবীর দ্বারে, গিয়ে আমি পৌঁছে যাব, সেদিন প্রিয় নবীর কৃপা, নবজীবন আমি পাব, সদমুখে যেন থাকে, সদমুখে যেন থাকে, তব নাত নূরে মদিনা, মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না, দেখিয়ে দাও তুমি মোরে, দেখিয়ে দাও তুমি মোরে, নবীর ওই আস্তানা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না, আগামী দিনের নেই তো কোনো কিছুই ভরসা, আমায় সফর সঙ্গী বানা, থেকে যাই যেন না একা, মদিনা হবে ইশরত, মদিনা হবে ইশরত, তোমার শেষ ঠিকানা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না, দেখিয়ে দাও তুমি মোরে, দেখিয়ে দাও তুমি মোরে, নবীর ওই আস্তানা মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না, মদিনায় গমনকারী আমারে ছেড়ে যেও না।
আমিন আমিন। মদিনায় গমনকারী আমায় ছেড়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজে, অতি সহজে আমাদেরকে মদিনায় গমনকারীদের সফর সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।
আমিন।
যদি আল্লাহ ও তার রাসূলের পছন্দের বান্দা হতে চাই, যদি বান্দা হতে চাই কি আল্লাহ ও তার রাসূলের পছন্দের বান্দা হব আমি, তবে আমাকে আপনাকে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যে আশা অভিসম্পদ যে সকল কাজের জন্য, তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে। এহসান ভাই জানি কি বলছিলেন ওই মিথ্যা নিয়ে ওই সময়।
মিথ্যার বিষয়ে জি, যেই আয়াতে কারিমার মধ্যে সূরা আলে ইমরানে বলা হয়েছে যে যারা মিথ্যাবাদী এদের প্রতি আল্লাহর লানত রয়েছে, তো মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনেক সময় যেমন আমাদের এক ভাইও SMS করেছেন যে মিথ্যা থেকে বাঁচতে পারছে না।
জি জি,
আসলে বাঁচতে পারছে না, এটা সব কিছু কিন্তু আমাদের উপরেই জাকির ভাই ডিপেন্ড করে। আমরা দুনিয়াতে যেভাবে চাই যে আমি এভাবে জীবনযাপন করব, আমি কিন্তু সেভাবেই পারবো, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। ধর আমরা কেন বাঁচতে পারি না, অনেক সময় আমরা এটা মনে করি যে যদি আমি এখন এই কাজে এখন যদি মিথ্যা না বলি হয়তো বা আমার একটু সমস্যা হবে। যেমন দেরি হয়ে গেছে, এখন বস ফোন দিয়েছে বা অফিস থেকে কল আসছে বা অমুক কাজে দেরি হয়ে গেছে, এখন আমি মিথ্যা আশ্রয় নিলাম। কেন আশ্রয় নিলাম, যদি আমি সত্যটা বলি হয়তো বা আমাকে শাস্তি পেতে হবে বা এর জন্য আমাকে বকাঝকা করবে। অনেক সময় পরিবারের মধ্যে এমন অনেক কাজ হয়ে থাকে যেটা আমরা মিথ্যা বলি, যদি মিথ্যা না বলি হয়তো বা স্ত্রীর কথা শুনতে হবে বা পিতামাতার কথা শুনতে হবে, এরকম অনেক কাজ আমরা করি, বন্ধু মহলেও করি। আচ্ছা, আমরা কখনো এটা চিন্তা করি না হয়তোবা একটু কষ্ট পেতে হবে বা একটু শাস্তি পেতে হবে, হয়তোবা সত্য বললে আমরা এর থেকে বেঁচেও যেতে পারি,
রাইট?
কিন্তু যেই শাস্তি অপেক্ষা করছে কবরের মধ্যে, হাশরের ময়দানে তো আছেই, শুরু তো কবর থেকে হবে, তো ওই শাস্তিটা কি দুনিয়ার এই সামান্য শাস্তি থেকে কম না বেশি? এটা চিন্তা করলে দেখবেন আমরা কিন্তু অনায়াসে আমরা মিথ্যা থেকে বাঁচতে পারি। যেমন বলা হয়েছে, যারা মিথ্যাবাদী, তো মিথ্যা যারা কথা বলে এদের দুর্গন্ধ এতটা হয়ে থাকে যে তাদের সাথে ফেরেশতারা পর্যন্ত থাকে না, এই মিথ্যার দুর্গন্ধ আসমান পর্যন্তটা পৌঁছে যায়, এর এত দুর্গন্ধ। আচ্ছা, এখন আমিও তো মিথ্যা বলি, আমরা সবাই মিথ্যা বলি, কিন্তু আমরা দুর্গন্ধ পাই না কেন? তো এই ব্যাপারে বলা হয়েছে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি মিথ্যার কথা বলতে বলতে। যেমন দেখবেন যে যারা বিভিন্ন ময়লার কাজগুলি করে, ডাস্টবিনের যে কাজগুলি করে থাকে, তো এরা সর্বদা ওইখানেই থাকে। দেখবেন সাধারণ মানুষ যখন এর পাশ দিয়ে হাঁটে, এরা কিন্তু আমরা নাক ধরে রাখি, কারণ আমরা সেটা শোনার জন্য অভ্যস্ত না, এই জন্য আমাদের গন্ধটা ফিল হয়। কিন্তু যারা সর্বদা ওইখানেই পড়ে থাকে ময়লার মধ্যে, ডাস্টবিন আবর্জনার মধ্যে, দেখবেন এদের গন্ধটা ফিল হয় না, গন্ধ লাগে না, কারণ এরা অভ্যস্ত হয়ে গেছে। তো ঠিক অনুরূপ আমরাও মিথ্যা কথা বলতে বলতে এতটাই অভ্যস্ত যে এর দুর্গন্ধ আমরা পাই না, কিন্তু ফেরেশতারা পেয়ে যায়। যার গন্ধে ফেরেশতারা তার সঙ্গ দেয় না, তারা পালিয়ে চলে যায়। তো এর জন্য আর বলা হয়েছে এর শাস্তির ব্যাপারে, এটাও বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে কবরের মধ্যে তাদের যেই গাল রয়েছে, তো এক প্রকারের ব্যক্তি যাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল তিনি দেখেছেন যে তাদের এক গাল একটি যন্ত্র দিয়ে, ফর এক্সাম্পল হতে পারে একটা লোহার কোনো যন্ত্র প্লাস হতে পারে বা এরকম যন্ত্র দিয়ে তাদের এক গালকে টেনে অপর গালে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে ছিঁড়ে, এবং এই অপর গাল, তার বাম সাইডের গাল আবার টেনে হিসেবে অপর সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তা পুনরায় আবার ভালো হয়ে যাচ্ছে, আবার একইভাবে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং বলা হয়েছে এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাদের চলতে থাকবে,
চলতে থাকবে।
তো বলা হলো যে এরা কারা, এদের এত আজাব হওয়ার কারণ কি? তো বলা হয়েছে যে এরা হচ্ছে দুনিয়াতে মিথ্যা বলতো, মিথ্যাবাদীর এই শাস্তি। দেখেন আজকে সামান্য যদি আমাদের গালে ব্যথা লাগে বা একটু শীতের দিনে যদি আমাদের ঠোঁট ফেটে যায়, তো কতটা পেইন হয়, কতটা ব্যথা হয়। আচ্ছা, ব্যথা হলে কিন্তু দূরীভূত করার জন্য অনেক ডাক্তার আছে, মেডিসিন আমরা ইউজ করি, বা ব্যথা পেলে কাউকে আমরা বলতেও পারি, কিন্তু কবরের মধ্যে হাশরের ময়দানে কাকে আমি বলবো? তো একটু যদি চিন্তা করি যে না, আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে, হোক সেটা সামান্য একটু সমস্যা হোক, সামান্য একটু শাস্তি হয়তো বা শুনতে হবে, বা কথা কারো শুনতে হবে, শুনি না, সমস্যা কি রয়েছে, কিন্তু কাল কেয়ামতের দিন কবরের মধ্যে কিন্তু আমরা এই কঠিন আজাব থেকে আমরা বাঁচতে পারবো, যদি মাইন্ড এরকম করে নেই ইনশাল্লাহ মিথ্যা থেকে আমরা বাঁচতে পারবো।
একে তো হলো কি কবরের আজাবের কথা হিসান ভাই, দ্বিতীয় হলো গিয়ে যে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে তারা
লানতপ্রাপ্ত
দুনিয়াতে এবং আখেরাতে, দুনিয়াতেও এর শাস্তি আমরা দেখতে পাই আর আখেরাতে তো তার জন্য অশাস্তি রয়েছেই। তো এই যে মিথ্যা বলার কারণে আমি মিথ্যা বলছি আর আমার এই মিথ্যার সাথে জানি না কত মানুষ জড়িয়ে পড়েছে। যাই হোক, মিথ্যার ব্যাপারে আমরা কিছু কথা শুনলাম হেসান ভাই থেকে, বাপুর কাছে আসি, এরপর দুই একটা কল নিয়ে নিই আগে। জি, দর্শকের কল শুনিয়ে দেন, এরপর বাপুর থেকে ইনশাল্লাহ মাদানি ফুল শুনব।
আমার নাম মোহাম্মদ ফরিদ, আমি টঙ্গী গাজীপুর তোরা থেকে বলতেছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, আমার যদি একটা নাচ শোনা দিতেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো আপনাকে নাতের রাসূল। পরবর্তী কল।
গোলাম মানুষ হুসাইন বলছি, গোয়াতল পলা নরসিংদী থেকে। আমি একটি নাচের রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কফিলাম মদিনা আমার বাগান,
জানতে পারি আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত মাদিনী চ্যানেল দেখার, আর যারা মাদিনী চ্যানেল উসে যাচ্ছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক,
আমিন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। পরবর্তী কল।
আমার নাম হলো মোহাম্মদ ইজাজউদ্দিন রাকিব। আমি চট্টগ্রাম আদালগার থেকে বলছিলাম। আমি একটি কলম নিতে চাই। আমার মিয়া নাই ভাইয়া নাই কেনটা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলম একটু পরে শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আগে বাপু থেকে কিছু মাদানি ফুল আর শুনে নেই তাদের জন্য অভিসম্পাত।
এর মধ্যে অভিসম্পাত করেছেন
যারা মা বাবাকে অবজ্ঞা করে, সমাজের মধ্যে আমরা যারাই রয়েছি কারো না কারো সন্তান,
জি,
মা বাবা ছাড়া তো দুনিয়াতে আমরা আসিনি, তো সেই মা বাবাকে অবজ্ঞা করার ব্যাপারেও আপনার অভিসম্পদের ব্যাপারে আসছে। তো দেখুন, কোরআনে কারিমের মধ্যে মা বাবার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে যে যখন, এর সারমর্ম হচ্ছে, যখন তোমাদের মা বাবা একজন অথবা দুইজন কেউ বৃদ্ধ উপনীত হয়, তাহলে তারা যেন উহ শব্দ না করে, তোমাদের আচরণ দ্বারা কষ্ট না পায়,
তাদের সামনে তুমি উহ বলিও না,
এমন আচরণ যাতে তারা কষ্ট না পায়, এ ধরনের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। হাদিসে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান রয়েছে যে মায়ের চেহারার দিকে যদি কেউ একবার তাকায় তাহলে মকবুল হজের সওয়াব,
হজের সওয়াব
পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
যদি বারবার তাকায় বারবার মকবুল হজের সওয়াব পাওয়া যাবে।
সুবহানাল্লাহ।
আবার মায়ের পায়ের পদতলে জান্নাতের কথা
বলা হয়েছে
এবং জান্নাতের দরজা স্বরূপ পিতাকে বলা হয়েছে। এবং হাদিসে কারিমার মধ্যে কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাবার মধ্যে কাকে বেশি প্রাধান্য দিত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো, বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো, বললেন, তোমার পিতাকে। তিনবার নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কথা বলা হয়েছে। তো এভাবে করে আরেকটি হাদিসে কারিমের মধ্যে আসছে, মায়ের কদমে কেউ যদি চুমু দেয় তাহলে সেজন্য জান্নাতের চৌকাঠে। তো পিতা মাতার জন্য দোয়া করা যায়, আল্লাহ আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে পিতামাতা, আমার পিতামাতাকে তুমিও তেমনভাবে
লালন পালন।
তো সেই এত ফজিলত, এত হুকুম, এত আহকাম, এত নির্দেশ থাকার পরেও এই নির্দেশ উপেক্ষা করে, এই হুকুমকে উপেক্ষা করে যারা সেই পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে না খাইয়ে রাখে, ভরণ পোষণ দেয় না, চিকিৎসা দেয় না ঠিকমতো, তাহলে তাদের ব্যাপারে অভিসম্পদ হবে না, হবে কার ব্যাপারে?
রাইট।
মহান রব তাআলা অভিসম্পদ করেছেন এই সকল ব্যক্তিদের জন্য, এই সকল মানুষদের জন্য, এই সকল সন্তানদের জন্য যারা তাদের পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার দিকে তাকায় না। লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু পিতামাতার ছাই তার ঘরে হয় না।
আহা,
মানুষ করে ই করে আপনার সন্তানকে লালন পালন করে উন্নত দেশে পাঠিয়ে দিয়েছে, সেই উন্নত দেশে গিয়ে উন্নত হতে পেরেছে ঠিকই, কিন্তু তার নৈতিক আদর্শকে উন্নত করতে পারেনি, তার পিতামাতাকে অবজ্ঞা করছে। যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, তখন তার প্রতি আরও কেয়ারনেস বেশি হওয়া উচিত। আমরা সেটা না করে তাকে আরও আমরা
দূরে ঠেলে দেই। রাইট।
তাকে ঘরের কোনো কাজের মধ্যে আমরা জড়িত করি না, ঘরের কোনো আয়োজনের মধ্যে জড়িত করি না, ঘরের কোনো নীতি নির্ধারণে তাকে জড়িত করি না। সে বৃদ্ধ হয়ে গেছে, তার কথা এখন শোনা যাবে না, অথচ এই পিতামাতাই কষ্ট করে আমাকে এত বড় বানিয়েছে।
রাইট রাইট।
আমি যে পজিশনে আসছি না কেন, পিতামাতার অবদান অবশ্যই রয়েছে, অবদান রয়েছে। সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা ওই সন্তানের জন্য দোয়া করে। সন্তানের জন্য দোয়া করলে যেভাবে সন্তানের জন্য লেগে যায়, বদদোয়া করলেও কিন্তু লেগে যায়।
রাইট।
সেজন্য আমরা যারা সন্তান রয়েছি, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছেন, তাদের সকল কিছুর আপনার ই করা দরকার, খাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, তাদের দিল খুশি করার ব্যবস্থা করা, সকল কিছুর দিকে শরীয়তের মধ্য থেকে করতে হবে।
রাইট।
এখন মা বাবা যদি বলে যে বাবা তুমি দাড়ি কেটে ফেলো, তো এটা মা বাবার হুকুম ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের বাইরে, এটা মানা যাবে না। তুমি নামাজ পড়িও না, তো এটা মানা যাবে না। কোনো মেয়েকে যদি মা বাবা বলে তুমি পর্দা করবে না, সেটা তিনি মানবে না, কারণ হচ্ছে পর্দা করার হুকুম আল্লাহ তাআলার পক্ষ
আল্লাহ তাআলার পক্ষ থেকে,
এখানে মা বাবার হুকুম চলবে না।
যেখানে আল্লাহ রসুলের হুকুম চলে আসে সেখানে মা বাবার হুকুম চলে না। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা অনেক সাথে মা বাবা করতে দিচ্ছে না কি করার, ইলমে দিন শিক্ষা করা ফরজ, মা বাবা করতে দিচ্ছে না কি করার বসে আছে। মা বাবার উপর, মা বাবা তো আরো অনেক কিছু করতে নিষেধ করে, সেটা তো করে,
এগুলো তো আমরা মানছি।
রমজানের রোজা ফরজ হয়েছে, মা বাবা নিষেধ করেছে,
নিষেধ করেছে, রাখছি না। মা বাবা তো আরো অনেক কিছু করার জন্য নিষেধ করে কিন্তু সেগুলো পালন করছি না। আল্লাহ রসুলের যখন ফরমান চলে আসে সেগুলো আমরা ই করি। আর মনে রাখবেন, মা বাবার প্রতিও যারা মা বাবা হয়েছেন অথবা হবেন, তো তাদের প্রতিও এটাই অনুরোধ থাকবে যে আল্লাহ রসুলের ফরমানের প্রতি যদি আমরা রাজি এবং খুশি থাকি এবং আমরা সেই হিসাবে নিজে চলি এবং আমার সন্তানদেরকে পরিচালিত করি, তাহলে অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না,
রাইট?
বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট করতে হবে না
এবং অবিসম্পদের কারণও হবে,
কারণও হতে হবে না। সন্তান আপনাকে মাথার তাজ মনে করবে, সন্তান আপনাকে প্রায়োরিটি দিবে। দেখুন, মা বাবা বৃদ্ধ হয়েছে, এখন হতে পারে ঘরের মধ্যে অনেক কিছু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো তারা সেভাবে দিতে পারবে না। তারপরও তার থেকে যদি আপনি প্রথমে জানেন অথবা বলেন, তাহলে তার দিল খুশি হবে,
খুশি
দোয়া বের হবে এবং ওই দোয়ার বদৌলতে আপনি যে কাজ করতে চাচ্ছেন এই কাজটা আসানের সাথে হবে,
জি জি,
সঠিকভাবে হবে,
সঠিকভাবে।
সেজন্য পিতামাতা আমাদের যাদের আছে, আমরা যাতে করে অভিসম্পদের পাত্র না হই, পিতামাতাকে কষ্ট না দেই, পিতামাতার প্রতি অবশ্যই আমাদের দরদ দিল এগুলো আমাদের থাকতে হবে, আর নয়তো আমরা সেই অভিসম্পদের দিকে যাব যারা পিতামাতার প্রতি অভিসম্পদ করে, পিতামাতাকে কটুক্তি করে, পিতামাতাকে গালিগালাজ করে। বলা হয়েছে যে ব্যক্তি পিতামাতাকে গালি দিবে তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটানো। এই যে আপনার পিতামাতার প্রতি অবজ্ঞা, এটা আমাদের সমাজে আস্তে আস্তে বেড়ে চলছে,
বেড়ে চলছে।
এর কারণ হচ্ছে নৈতিক শিক্ষা আমাদের মধ্যে নেই, আমাদের মাঝে নেই। অর্থাৎ আপনি দেখবেন ছোট অবস্থায় ওই ছোট বাচ্চা পিতামাতার প্রতি যেই বিহেভ তার মা এবং বাবা করছে সেই জিনিসটা কিন্তু সে শিখছে, সেই জিনিসটাই সে শিখছে। তো শিক্ষা করে কি হবে, বড় হলে সে কি
ওই বিহেভটাই
তার মা বাবার সাথে করবে। সেজন্য এখানে যারা পুত্রবধূ আছে তাদের উদ্দেশ্যেও যে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি অবজ্ঞা করছেন, গালিগালাজ করছেন, তার ব্যাপারে আপনি কটুক্তিমূলক কথা বলছেন সন্তানের সামনে, সন্তানকে এগুলো শেখাচ্ছেন, এই সন্তানও একদিন আপনাকে
অবজ্ঞা করবে, রাইট?
আপনি যেভাবে এগুলো শেখাচ্ছেন,
একে তো দুনিয়ার এত ক্ষতি রয়েছে, ধারাবাহিকভাবে এই যন্ত্রণা চলতেই থাকবে, মা সন্তান, সন্তান মা, মা বাবা, এরপরে আত্মীয় স্বজন ছোটদের সাথে, আর এটা দুনিয়াতে তো এই যন্ত্রণা চলতেই থাকবে ধারাবাহিকভাবে। আমি যেমন করব আমি তেমন ফল পাবো, আমার কর্ম যেমন হবে ফল আমি তেমন পাবো। কিন্তু সবচাইতে বড় কষ্টের বিষয় তো হলো আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে যে অভিসম্পদ রয়েছে, দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে, এটা তো কেমন একটা কথা আর কেমন একটা চিন্তাভাবনা মাথায় নেওয়া দরকার আমাদের, কি দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তাআলার রিজিক খাই আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে আমরা বেঁচে আছি, যা কিছু করছি সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু একটা কাজের জন্য আমি আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে বেঁচে আছি, আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে জমিনে ঘুরছি আমি, আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে আমি নামাজ আদায় করছি, এটা তো হতে পারে না। এই একটা কাজ থেকে আমি বেরিয়ে আসি, হয়তো বা মিথ্যার কারণে অভিসম্পদ নিচ্ছি, না হয়তো মা বাবার প্রতি অসন্তুষ্ট খারাপ আচরণের কারণে অভিসম্পদ নিচ্ছি, না হয়তো কারোর সম্পত্তি আত্মসৎকারের কারণে অভিসম্পদ নিচ্ছি, তো আমি একটা কাজ থেকে বেরিয়ে আসি, সম্পূর্ণ তো চতুর্দিক আমার ঠিক আছে, শুধু একটা কাজের জন্য আমি এই আল্লাহ তাআলার রাসূলের অভিসম্পদ নিয়ে ঘুরছি, তো ওটা থেকেও বেরিয়ে আসি, তবেই তো আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে।
পিতামাতার ব্যাপারে জাকির ভাই বলা হয়েছে যে অন্যান্য পাপের শাস্তি মৃত্যুর পরে শুরু হয়ে যায়, কিন্তু পিতামাতার সাথে নাফরমানি এটা দুনিয়া থেকে শুরু হয়ে যায়।
আহা,
কারণ হচ্ছে কি, আপনার পিতামাতা বর্ণিত আছে যে আয় রোজগারে যে বরকত শূন্যতা, এ ব্যাপারে আসছে পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দিলে, দোয়া আপনার, এটা আপনি এভাবে ভাবুন যে পিতামাতাকে দিলে কষ্ট দেয়া তো আলাদা একটা সাবজেক্ট, শুধু আপনি দোয়া করা ছেড়ে দিলে
রোজি,
পিতামাতার রিসালে সওয়াব করছেন না, আপনার রোজি রোজগারে বরকত শূন্যতা দেখা দেবে। তো আপনি যদি পিতামাতার সাথে কষ্ট দেন তাহলে আপনার অবস্থা কি
কেমন হবে? রাইট রাইট, দর্শকের
দেখব অনেক পয়সা ইনকাম করে, অনেক কিছু ইনকাম করে, কিন্তু মা বাবার সাথে ভালো রিলেশন নেই, সে ভালো নেই, মনের অশান্তিতে,
মনের অশান্তিতে আছে,
এবং টাকা পয়সা কোথায় কেমনে কি কোথায় চলে যাচ্ছে সেদিকে। আবার দেখবেন খুব কম টাকা ইনকাম করে, কিন্তু মা বাবা তাদের উপর, তার উপর রাজি, কিন্তু খুব শান্তিতে,
খুব শান্তি। রাইট রাইট রাইট। আমাদের সাথে ফেসবুক পেজে গোলাম মঈনুদ্দিন আছেন, তিনি বলেন মাদানী চ্যানেল দেখি আমার কাছে খুব ভালো লাগে, মাশাআল্লাহ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরে আলামিন ভাই আছেন, আলামিন ভাইও কমেন্টস করছেন আজকের অনুষ্ঠানে। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন। হেলাল রেজা কাদেরি ভাই সোনারুঘাট থেকে অনুষ্ঠান দেখতেছেন, লেখলেন প্রিয় অনুষ্ঠান। এরপরে কামাল ভুইয়া আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। কাউসার ভাই লেখলেন সিঙ্গাপুর থেকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আজকের আমাদের ছুটি চলতেছে, রুমের সবাই মাদানী চ্যানেল বাংলা দেখতেছি, একটা কালাম শুনিয়ে দেবেন আমিরুল সুনাদের মানকাবাদ ইনশাআল্লাহ তালা। জি, আজকে তো আপনাদের ছুটির দিন, আল্লাহ তালা বরকত দান করুক সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখছেন। আরেকজন আমাদেরকে কমেন্টস করছেন, জিজ্ঞাসা করলেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান তার খুব ভালো লাগে, আর জিজ্ঞাসা করলেন মানুষের সাথে সম্পর্কটা কেমন হওয়া দরকার, যদি কারোর সাথে সম্পর্ক করতে হয় আল্লাহ তার রাসুলের জন্য, আর কারো সাথে সম্পর্ক যদি ছিন্ন করতে হয় অর্থাৎ শত্রুতা পোষণ করতে হয় তাও আল্লাহ তার রাসুলের জন্য।
জাকির ভাই, যে সম্পর্ক ছিন্ন ব্যাপারও এখানে আসছে আজকে, যে বিষয়ে
অভিসম্পদ,
যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের ব্যাপারে অভিসম্পদের কথা বলা।
রাইট রাইট। তো আমরা জেনে শুনে যেন আত্মীয় সম্পর্ক ছিন্ন না করি, হ্যাঁ, আত্মীয় মানে সম্পর্ক বজায় রাখবো আল্লাহ তার রাসুলের জন্য, ছিন্ন করবো তাও যেন আল্লাহ তার রাসুলের জন্য হয়ে থাকে। এখানে অনেকগুলো উদাহরণ ওলামা একরাম দিয়েছেন, যেহেতু আজকের বিষয় আমাদের ভিন্ন রয়েছে। ইসলাম নূর আমাদের সাথে রয়েছেন, আব্দুল মোহাম্মদ হাবিবুর রহমান তিনিও আমাদের সাথে রয়েছেন। এরপরে নারায়ণগঞ্জ থেকে একজন লেখলেন অনুষ্ঠান দেখি সবসময় ভালো লাগে, রিমন হোসেন ভাই আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন। এরপরে ইমরান হোসেন ভাইও তিনিও লেখলেন ধৈর্যশীলদের প্রতি আল্লাহ তালার দয়া রয়েছে। জি আলহামদুলিল্লাহ, ধৈর্যশীলদের প্রতি আল্লাহ তালার দয়া রয়েছে। কালামও শুনতে চেয়েছেন অনেকে কলের মাধ্যমে, এস এম এস এর মাধ্যমে। ফয়জুর রহমান ভাই অনুরোধের কালামগুলো শুনিয়ে দিন, এরপরে শেষ কিছু আলোচনা আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা, তাইবা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে দেনি রালায়, পেতে একবার দেখা যেতে তোমার সোনার মদিনায়। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা, তাইবা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মরণ কালে ধোকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান। মরণ কালে ধোকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান। তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান, তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান, দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কো কিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। আরটিয়ানাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনাই কেনে যাইতাম, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সানাই, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সানাই, মনে হর ফাকির মতো মনে হর ফাকির মতো ওরাল মরিতাম। আর টিয়া নাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই মদিনা সাই সাই, আশা ফুরাইতাম আর টিয়া নাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সানাই, মনে ঘর ফাকির মতো ওরাল মরিতাম। আর টিয়া নাই ফয়সানাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতার ইনশা আল্লাহ তারুসিলা ইনশা আল্লাহ তারু সিলাই হবে তোরি পারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতার মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি নিষ্ঠার সাগর মুর্শিদামার নিষ্ঠার সাগর মুর্শিদামার নাই তুলনা যারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতার সচ্চরিত্রের অধিকারী শরীয়তের অনুসারী সচ্চরিত্রের অধিকারী শরীয়তের অনুসারী মুফতি আলিম জ্ঞানী গুণী মুফতি আলিম জ্ঞানী গুণী সবাই গুণ গায় তারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতারামার মুর্শিদ জে আতার ইনশা আল্লাহ তারুসিলা ইনশা আল্লাহ তারু সিলাই হবে তোরি পারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতারামর মুর্শিদ জে আতার
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক বাবু শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে সময় শেষের দিকে
একেবারে এখানে আরেকটা একটু টপিক নিয়ে নিই
যে
হচ্ছে আমাদের সমাজে প্রচলিত বিদআত বিদআতের ব্যাপারে অভিসম্পাতের ব্যাপারে আসে যারা নতুনত্ব সৃষ্টি করবে দিনের মধ্যে তাদের ব্যাপারে অভিসম্পাত তো এখানে বিদআতের ব্যাপারে যখন আমরা আসি তখন দেখা যায় যে অনেক কিছু আমরা এটাকে ঢালাওভাবে প্রচার প্রচারণা করে থাকি তো যেখানে প্রত্যেক বিদআতই গোমরাহ এবং প্রত্যেক গোমরাহই জাহান্নামে হবে এই মর্মে হাদিস শরীফ রয়েছে আবার আপনার আরেকটি হাদিস শরীফ রয়েছে মুসলিম শরীফের মধ্যে মাজার শরীফের মধ্যে সহিহ হাদিস যে ব্যক্তি ইসলামে একটি নতুন ভালো প্রথা আবিষ্কার করলো তার জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা এর উপর আমল করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে
সুবহানাল্লাহ
এতে লোকেরা যে অনুযায়ী আমল করছে তাকে সব আমলকারীর সমান সওয়াব দেওয়া হবে আবার তাদেরকেও কম দেওয়া হবে না আর যে ইসলামে একটি খারাপ প্রথা চালু করেছে লোকেরা সেই অনুযায়ী আমল করেছে তাকে সব আমলকারীর সমান পাপ দেওয়া হবে আবার তাদের পাপ কম করা হবে না মানে দুইটা জিনিস একটু সাংঘর্ষিক হয়ে যায়
জি জি
একদিকে বলা হচ্ছে যে বিদআত মানেই হচ্ছে গোমরাহি সকল বিদআত গোমরাহি এবং
জাহান্নাম
গোমরাহি হচ্ছে জাহান্নাম আবার এদিকে বলা হচ্ছে যে ইসলামে বিদআত মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার, ইসলামে নতুন কিছু আবিষ্কার করলো এটা ভালো, তদ অনুযায়ী নিজে আমল করলো সব পেলো, এটা দেখা দেখি অন্য কেউ আমল করলো তারাও সব পাবে, তার সব সে পাবে। আবার এখানে হুঙ্কার দেওয়া হয়েছে হচ্ছে যে যদি কেউ খারাপ কিছু আবিষ্কার করে তাহলে সে গুণ তার গুণাও পাবে এবং এটা দেখে যারা আমল করবে তাদের গুণাও
তাদের গুণাও সে পাবে,
এদিকে সওয়াবেরও কম করা হবে না দিয়ে গুণাতেও
কম করা হবে
কম করা হবে না। এখানে ওলামাই কেরামগণ, মুফতিয়ানি কেরামগণ, মুহাদ্দিসিনী কেরামগণ, তাফসির কারকগণ এখানে কিছু ব্যাখ্যা করেছেন
জি
এই হাদিস শরীফ নিয়ে, হচ্ছে যে যেই বিদআত নতুন আবিষ্কার সুন্নাতকে মিটায় না মানে সুন্নাতের কোনো ক্ষতি হয় না সেই বিদআত এটা ভালো বিদআত, বিদআতে হাসান
রাইট,
এবং যেই বিদআত সুন্নাতকে মিটিয়ে দেয় সুন্নাতকে শেষ করে দেয় তখন এই বিদআতকে বিদআতে সাইয়া বলা হয়। এখন কেউ কোনো আমল শুরু করলেই তাকে সহি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে, কোরআনে আছে কি না, এতে আছে কি না, তাতে আছে কি না, সকল কিছু দেখে শুনে তারপরেই আপনার আমল করতে হবে। অথচ আপনার হাদিস বিশারদ যারা বলেছেন, এখন আপনি আমি তো হাদিস বিশারদ না, এবং নর্মালি যারা হাদিস নিয়ে দরে হাদিস করে তারাও হাদিস বিশারদ না, হাদিস বিশারদ হতে হলে অনেক মানে
জ্ঞানের অধিকারী হতে হবে,
অধিকারী হতে হয়, মুহাদ্দিস যাকে তাকে বলা যায়
বলা যাবে না,
কিছু ক্যাটাগরি রয়েছে তাদের হাদিস কতগুলো
মুখস্থ রয়েছে।
তো এই হাদিস বিশারদগণ বলেন যেটাকে আমরা জয়ীফ হাদিস বলি, তো এই হাদিস শরীফ দ্বারা যদি কোনো এই হাদিস শরীফ আমল বর্ণনা করা হয় তাহলে এই আমলটাও করা যাবে, আমল করার ক্ষেত্রে সহি হাদিসের এখানে সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, গরীফ হাদিস অনেক ক্যাটাগরি আছে, সবগুলোই
আমলের ক্ষেত্রে।
এখন আমরা আমরা মনে করি, আমরা সাধারণ মানুষ মনে করি যে সহি হাদিস এইটাই মনে হয় মূল, এছাড়া বাকিগুলো আরগুলো সব একেবারে মানে বানোয়াট, না এরকমের না, এরকমের না, এই হাদিসের মধ্যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো ভাগ করে আমাদেরকে ওই অনুপাতে আমল করতে হবে, আকিদার ক্ষেত্রে কোনটা নিতে হবে, আমলের ক্ষেত্রে কোনটা নিতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কোন হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিতে হবে, সেই ব্যাপারে হাদিস বিশারদগণ আমাদেরকে বলেছে। এই জন্য এই সহি হাদিস বলে বলে বলিয়া ওড়ানো যাবে না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা যাবে না।
সহি হাদিস বলে মানুষের আমলকে নষ্ট করা,
আমলকে নষ্ট করে দেয়া, সবে বারাত কোথায় রয়েছে বিদআত, সবে মেরাজ কোথায় রয়েছে বিদআত, মিলাদ ও কেয়াম কোথায় রয়েছে বিদআত, মানে ঢালাওভাবে একটা আমলকে, একটা ভালো আমলকে, মানুষ যে আমলের মাধ্যমে নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহ রসুলের দিকে আসে, ইবাদত করে, সেইটাকে আপনি ঢালাওভাবে বিদআত বলে দিলেন। আর মানুষ আমরা তো একটু আবেগী, বিদআত কথা শুনলে তখন এটা থেকে আমরা অনেক দূরে চলে আসি,
ঠিক রাইট,
বিদআত কেন করবো, কারণ প্রত্যেক বিদআত গোমরাহি, প্রত্যেক গোমরাহে হচ্ছে জাহান্নামী, সেটা আমি কেন করতে যাব। তো মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা ছিল না সেটাই যদি বিদআত হয় তাহলে আমরাও তো ছিলাম না।
অনেক উদাহরণ এখানে আছে, অনেক উদাহরণ আছে যে আল্লাহর রাসূলের জামানায় ছিল না, এখন সেগুলো দরকার,
সেগুলো
ইসলামের জন্য দরকার,
পর্যায়ক্রমে হয়েছে, আপনি সেগুলো ই করলে হবে না। আপনি এই কোরআন শরীফের জের জবর পেশ এগুলো কোত্থেকে পেলেন, নুকতা কোত্থেকে পেলেন, এগুলো তো আমাকে বুঝতে হবে না। আপনি কোরআন শরীফ এই যে 30 পারা, এই পারাটা
একত্রিত করা,
রুকু কোথায় পেলেন, একত্রিত অবস্থায় কই পেলেন,
রাইট,
এগুলো যদি সবগুলো নিয়ে আলোচনা করা হয় তখন দেখা যাবে যে ওই বিচার মানি তালগাছ আমার, যেটা আমি মনে করছি ওইটাই মূল ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, মূল ব্যাখ্যা ইসলামের যে মূল ব্যাখ্যা দিবে মনে রাখতে হবে তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কর্তৃত করা হবে।
ওই অভিসম্পদ যাদের ব্যাপারে আসছে তাদের উদাহরণটা আমরা বুঝতে পারি, ইসলামের মধ্যে যারা খারাপ কিছু চালু করেছে এই অভিসম্পদটা তাদের জন্য, হ্যাঁ বিদআতে সাইয়া, খারাপ
মন্দ বিদআত,
হ্যাঁ খারাপ রীতিনীতি যারা ইসলামের মধ্যে চালু করবে তাদের জন্য বলা হয়েছে এই অভিসম্পদের কথা। ইহসান ভাই খুবই সময় কম, শেষ কিছু মেসেজ দর্শকের জন্য।
সূরা নিসার 93 নং আয়াতের মধ্যে
জি
আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে জেনে বুঝে হত্যা করে তবে তার বদলা জাহান্নাম, দীর্ঘদিন তাতে থাকবে এবং আল্লাহ তাআলা তার উপর রুষ্ট হয়েছেন আর তাকে অভিসম্পাত করেছেন আর তার জন্য তৈরি করে রেখেছেন মহাশাস্তি। তো এই আয়াতে কারিমার মধ্যেও আমরা বুঝতে পারি যে কারা অভিশাপ সম্পদ রয়েছে, যে যারা দুনিয়াতে মানুষকে জেনে বুঝে হত্যা করে থাকে। তো আজকে দেখবেন এই হত্যার বিষয়টা কিন্তু খুব প্রতিনিয়তই হচ্ছে, এমন কোনো দিন যাচ্ছে না দুনিয়ার মধ্যে
এমন নিউজ আসে না,
জি এই হত্যা নিউজ আসে না।
বাহিরের দেশে যাওয়ার প্রয়োজন হয় না এহসান ভাই, বাংলাদেশে যদি আমরা দেখি পেপার পত্রিকা নিউজে, তো প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কোনো না কোনো এলাকায় কোনো না কোনো অঞ্চলে এই নিহত আহত মারামারি কাটাকাটি খুনাখুনি এই খবরগুলো ছড়িয়ে পড়েছে। এর পিছনে একটা বড় উদ্দেশ্য হলো রাগের মাথায় মানুষ এই কাজগুলো করছে, আমাদের এই রাগের চিকিৎসা করা।
রাগের মাথায় হয়, সম্পত্তির লোভ হয়, দুনিয়ার প্রতি ভালোবাসা, অর্থাৎ এইসব কারণে হয়ে থাকে। আর সর্বশেষ বলবো যে অভিশাপ, যারা অভিশাপ দিয়ে থাকে এদের পরিণাম কি হবে এই বিষয়ে কোরআনের মধ্যে আয়াত আসছে। যেমন সুরা নিসারি 52 নং আয়াতের মধ্যে আসছে, আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন তাদের নিকৃষ্ট পরিণতির কথা কোরআনের পাকের মধ্যে বলা আছে। যেমন কানজুল ইমানের মধ্যে আসছে, এরা হচ্ছে ওই সব লোক যাদের উপর আল্লাহ লানত করেছেন এবং যাকে আল্লাহ লানত করেন তবে কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। এদের পরিণাম হচ্ছে এটা। তো আল্লাহর সাহায্য যদি আমরা না পাই আমাদের অবস্থা কি হবে? আজকে দুনিয়াতে আমরা মানুষের সাহায্য না পেলে আমরা চলতে পারি না,
চলতে পারি না।
আর যদি স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য আমরা না পাই আমরা দুনিয়াতে কিভাবে চলবো? কবরে আমাদের অবস্থা কি হবে? কবরে কে সাহায্য করবে? হাসরের ময়দানে কে সাহায্য করবে? প্রতিটা মুহূর্ত
আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া এক মুহূর্ত অতিবাহিত করা সম্ভব নয়, সম্ভব নয়। আর সেখানে যদি আল্লাহ তাআলার অভিসম্পদ নিয়ে আমরা কবরে যাই তো সেটা ভয়াবহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম শব আসরা কে দোলা পে দায়েম দুরুদ নৌশায়ে বজমে জন্নত পেলা খো সালাম গাউসে আজম ইমাম উত্তাকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম কাশ মহশর মে জব উনকি আমদ হো আর ভেজে সব উনকি শৌকত পেলা খো সালাম মুঝসে খিদমত কে কুদসি কহে হারাজা মুঝসে খিদমত কে কুদসি কহে হারাজা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জিন কে লাখো নামাজি বনে ফয়জ সে জিনকে লাখো ইমামে সজে উস আমির আহলে সুন্নত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা অবহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা অবহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।